اللهم صل وسلم وبارك عليه، اللهم صل وسلم وبارك عليه، اللهم صل وسلم. الحمد لله، الحمد لله وكفى، وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال النبي صلى الله عليه وسلم: رغم أنفه ثلاث مرات، قيل لمن يا رسول الله؟ قال: من دخل عليه رمضان ثم انسلخ قبل أن يغفر له، أو كما قال النبي صلى الله عليه وسلم. محترم حاضرین، اللہ شکر যে আমরা রমজান শরীফের দুই মাস আগের থেকে তোয়া করতেছিলাম, আল্লাহ যেন রমজান আমাদেরকে মিলায় দেয়। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাহবান ওয়া বাল্লিগনা রমজান। তো আল্লাহ তাআলা বড় দয়া করে, মহাব্বত করে আমাদেরকে সেই রমজান পাওয়ার তৌফিক দান করেছেন, এবং কম বেশি আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করেছেন। করোনা ভাইরাস, আমি বারবার বলেছি, কাফেরদের জন্য গজব, মুমিনের জন্য রহমত। শাহাদাত যদিও চলে যায়, শাহাদাত, এর কারণে যদিও আমাদের কষ্ট হয়েছে, কিন্তু ফায়দা হয়েছে। গুনাহ কম হয়েছে, মানুষ ঘরে থাকার কারণে বাইরে বের হওয়ার বেশি সুযোগ পায় নাই। এত করে যারা গুনায় লিপ্ত ছিল, গুনা করাই যাদের অভ্যাস, তারাও কিন্তু গুনা করতে পারে নাই, মদ খায়, মদের দোকান বন্ধ। নাউযু বিল্লাহি মিন যালিক। তো এই গজবের মধ্যেও আল্লাহ কিছু রহমত রেখে দিয়েছেন। গুনাহ রমজানের যেটা উদ্দেশ্য, গুনাহ মুক্ত, গুনাহ কমায় দেওয়া, তার একটা ব্যবস্থা ইফতার হচ্ছে। এটাও আল্লাহ তাআলার একটা নেয়ামত বলতে হবে, এবং এর শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ। এর মধ্যে আরো অনেক ফায়দা আছে, এই গজবের মধ্যেও আল্লাহ মানুষের জন্য নেয়ামত রাখছেন। পৃথিবী তো দূষিত হয়ে গেছিল এই বিভিন্ন কলকারখানার কারণে, মিল ফ্যাক্টরির কারণে সমস্ত পানি দূষিত হয়ে গেছিল, সমস্ত বাতাস দূষিত হয়ে গেছিল, ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছিল। ঢাকার বাতাস তো খুবই নিম্নমানের, মানুষের স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। এই গজবের মধ্যে এই অর্থে নিয়ামত পাওয়া গেছে যে মিল কারখানা বন্ধ থাকায়, কলকারখানা বন্ধ থাকায় আবহাওয়া এর কিছুটা উন্নতি হয়েছে, যেটা নিয়ে পুরা বিশ্ব লড়াই করতেছিল কিভাবে ঠিক করবে। কিছুই করতে পারে নাই, কিছুই করতে পারে নাই, খালি রেজুলেশন পাস করছে। আল্লাহ তাআলা তার সামান্য কুদরত দিয়ে এটাও করে দিল, এটাও করে দিল। এবং এর মধ্যে যে কত শিক্ষা আমাদের জন্য আল্লাহ রাখছেন, করোনার মধ্যে আমাদের জন্য কত শিক্ষা যে আল্লাহ রাখছেন এটা বলে শেষ করা যাবে না। যারা চিন্তাশীল, যারা গবেষণা করে, যদি একাকি গবেষণা করে যে কি ফায়দা হয়েছে, কি কি উপকার হয়েছে, তারা বুঝতে পারবে, তাদের মাথা নত হয়ে যাবে। আল্লাহ তুমি এই সামান্য ছিটা ফোটা একটু গজব দিয়ে আমাদেরকে এতগুলো শিক্ষা দিয়েছ, ছিটা ফোটা কিচ্ছু না, নবরোদের মশা, কি শিক্ষা পাওয়া গেল? কেউ শক্তিধর না, কেউ পরাশক্তি না, এগুলো সব ফালতু কথা। অমুক পরাশক্তি, অমুক পরাশক্তি, তারে ভয় পাইতে হবে, তারা ট্যাক্স দিয়ে চলতে হবে। এই যে দুনিয়াতে একটা রেওয়াজ চালু হয়ে গেছে, আল্লাহ দেখাই দেবেন কোনো পরাশক্তি নেই, কোন সুপার পাওয়ার নেই, সব সিফর পাওয়ার। সিফর আরবিতে সিফর মানে হল জিরো, সব সুপার পাওয়ার সিফর পাওয়ার হয়ে গেছে, সব হিরো জিরো হয়ে গেছে, সব শক্তিশালীরা ধরাশায়ী হয়ে গেছে। তারা মুখে বলেও ফেলছে যে আমাদের ব্রেন কাজ করতেছে না, আমরা অসহায়। তারা অকপটে বলে ফেলছে যে আমাদের ব্রেন কোনো কাজ করতেছে না, কি করব, আমরা অসহায়। তাহলে আমাদের আকীদা ক্লিয়ার হওয়া দরকার যে শক্তির মালিক একমাত্র আল্লাহ। আমরা যে বিভিন্ন শক্তিকে ভয় পাই এটা অমূলক, তাদের কোন শক্তি নেই, তাদের কোন শক্তি নেই, তাদের শক্তি আল্লাহ যে কোনো সেকেন্ডে অফ করে দিতে পারে, পারে না? এত প্লেন, এত জঙ্গি বিমান, এত রণতরী, এত সেনাবাহিনী, এত সমরাস্ত্র, কত কত কিছু, কোন কিছু কি কাজে আসছে? কিছুই কাজে আসে, সব মরতেছে, সব মরতেছে। ইমাম মাহাদি যখন আসবে এই অবস্থায় হবে। অনেকে প্রশ্ন করে ইমাম মাহাদি আসবে কেমনে, আসলে তো সব সারা দুনিয়া মিলে ওনার পরে বম্বিং করবে। আরে বম্বিং করবে প্লেন উড়লেই তো, প্লেনই তো উড়বে না, দেখাই দিলেন আল্লাহ। তা আমি কিভাবে প্লেন ওড়া বন্ধ করতে পারি, কিভাবে ট্যাঙ্ক কামান বন্ধ করতে পারি? দেখো আমার বেশি কিছু লাগে না, আমি আধা গ্রাম ভাইরাস পাঠায় সব বন্ধ করে দিচ্ছি। কাজে আমাদের একদিন হয়তো শাসন করতে হবে শক্তির মালিক একমাত্র কে? ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, কোরআন বলে দিতে সমস্ত শক্তির মালিক কেন্দ্রবিন্দু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ওরা বিভিন্ন কথায় কথায় জনগণ ক্ষমতার উৎস, অমুক ক্ষমতার উৎস, জনগণ ক্ষমতার উৎস হলে এই আম্পানে এত লোক মারা গেল কেন? বাংলাদেশের দেশ তো কম মরছে, ভারতে তো 100 পার হয়ে গেছে, 150 না কত মরছে। এরা আবার ক্ষমতার উৎস হয় কেমনে? আল্লাহ একটা ঘূর্ণিঝড় পাঠাই দিচ্ছে কিছুক্ষণের জন্য, তাতে শত শত লোক মরে গেছে, হাজার হাজার বাড়িঘর পড়ে গেছে, হাজার হাজার গাছপালা পড়ে গেছে, একটু একটু বাতাসকে হুকুম দিছে, বাতাসকে হুকুম দিছে, পানির গতি বেড়ে গেছে, সব লন্ড ভন্ড হয়ে গেছে। সব তো আল্লাহ সেনাবাহিনী, এই পানি এই বাতাস সব তো আল্লাহ সেনাবাহিনী। একটাকে অর্ডার দিলে আমাদের কিছু করার নেই, কোন শক্তি মোকাবেলা করতে পারবে না। তখন কত লোক মরে গেল, কত লোক বাড়িঘর ছাড়া হয়ে গেছে। আমার তো দুটা মাদ্রাসা ওই এলাকার মধ্যে পড়ছে, শিক্ষা ভবন উড়াই নিয়ে গেছে। আর আমি পরেশান, ঈদের 7 দিন পরে মাদ্রাসা খুলবে, কেমনে ছাত্র ভর্তি করব? নিচে পাকা ছিল, উপরে টিন ছিল, খুব মজবুত ছিল, কিন্তু আল্লাহর কুদরতের সামনে কোন মজবুত কাজে লাগে না। আল্লাহর শক্তির সামনে আপনি যত মজবুত করে দেন, কাবাইতিল আনকাবুত, আল্লাহ বলছে তোমরা যা কিছু করো সব কাবাইতিল আনকাবুত, মাকড়সার জালের মতো। যত মজবুত বিল্ডিং বানাও, হ্যাঁ, সুপার টেকনোলজি দিয়ে, তা আমার কুদরতের সামনে মাকড়সার জাল উড়ে দেবে? তবে শক্তির মালিক কে? আল্লাহ। আর কাউকে সুপার পাওয়ার মনে করা যাবে? কিসের সুপার পাওয়ার? আমেরিকা রাশিয়া, আমেরিকা ভিয়েতনাম ঢুকছিল, সেখান থেকে বেইজ্জত হয়ে বেড়ে আছে। আমেরিকা আফগানিস্তানে ঢুকছিল, প্রায় 20 বছর যুদ্ধ করছে, হাতি পিঁপড়ার সাথে 20 বছর যুদ্ধ করছে, করে পিঁপড়ার একখান ঠ্যাং মানতে পারে নাই। এত বড় সুপার পাওয়ার 20 বছর যুদ্ধ করে পিঁপড়ার একখান ঠ্যাং মানতে পারে নাই, এখন পিঁপড়ার কাছে মাপছে, হাতে পায়ে ধরে নাকে খত দিয়ে এখন পালাইতিস, পালাই গেছে। কিছু সুপার পাওয়ার? এটা মরা দেশ, যারা কিচ্ছু নেই, কিচ্ছু নেই, সেই দেশের সাথে 20 বছর লড়াই করে কিছুই করতে পারে না, আবার বললাম সুপার পাওয়ার। সব মানুষকে বোকা বানানো, মানুষকে ধোকা দেওয়া। করোনার আরেকটা শিক্ষা হল ওই আয়াত, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মূলত আয়াতটা কিয়ামতের ব্যাপারে, আল্লাহ কিয়ামতের ব্যাপারে বলতেছেন, সেদিন মানুষ আপন ভাই থেকে ভাগবে, নেকি চায় কিনা এই ভয়তে, আপন ভাই, নিজের মায়ের থেকে ভাগবে, নিজের বাপের থেকে ভাগবে, নিজের বিবি থেকে ভাগবে, নিজের সন্তান থেকে ভাগবে, পরিচয় দিবে না, পালায় আর একদিক চলে যাবে, কেয়ামতের দিন হবে। কোরআন শরীফে আমপারার মধ্যে এই আয়াতটা আছে, তার একটা ঝলক নমুনা এই করোনার মধ্যে দেখা গেছে। কারণ কারা যদি জানা গেছে যে এই লোকটার করোনা হয়েছে, তার প্রাণের বিবি, কলিজার টুকরা সন্তান, কেউ আর বাপরে শোয় না, ওই ঘরেও ঢোকে না, সব দূরে দূরে থাকে, সব দূরে দূরে থাকে। একটা দুটা না, হাজার হাজার ঘটনা ঘটছে। কাফন দাফন করার মতো কোন লোক পাওয়া যায় নাই। ওলামাদের কিছু টিম এগুলো কাফন দাফনের দায়িত্ব নিচ্ছে, তারা এগুলোর ভয় করে নাই, আল্লাহর হাতে, তো আল্লাহর হাতে, ভাইরাসের কোন ক্ষমতা নেই। ওলামারা দায়িত্ব নিয়ে কাফন দাফন করছে, নিজের আপন জন কেউ আসে নাই, দূরের থেকে টেলিফোনে খবর দিচ্ছে, টেলিফোনে খবর। তাহলে আমরা যে মহাব্বতের দাবি করি, এই মহাব্বতের কি অর্থ থাকলো, এই দাবি কতটুক কারেক্ট, এই দাবি তো সহি, এই দাবি তো সহি না, মুখের দাবি, বিপদের সময় দেখা গেল এই দাবি ঠিক না। তাহলে আমরা কার জন্য এত কিছু করতেছি, নামাজ বাদ দিয়ে, জামাত বাদ দিয়ে, হালাল হারাম বাদ দিয়ে এত টাকা পয়সা ইনকাম করতেছি, আমার ছেলে খাবে, আমার মেয়ে খাবে, আমার নাতি নাতনির খাবে, তাদের জন্য আমরা এত কিছু করতেছি, কিন্তু আমার বিপদের সময় তারা তো কেউ আমার পাশে নেই। আর দুনিয়ার এই সামান্য বিপদ মূলত সংক্রামক না, খামাখা ডাক্তারদের ভুল বোঝানোর কারণে সংক্রামক ধরা হয়েছে, আসলে সংক্রামক না, ডাক্তাররা গলত থিওরি দিছে, ইহুদি নাসারাদের থিওরি দিছে, খ্রিস্টানদের থিওরি, এই থিওরি শুনে আমরা বাপকে ছেড়ে দিছি, মাকে ছেড়ে দিছি। হিন্দুস্তানে বহু ঘটনা হয়েছে যে একটা হিন্দু মরে গেছে, লাশটা সৎকার করার জন্য তার ছেলেরা কেউ আসতেছে না, সব দূরে সব দূরে। কিছু মুসলমান এই লাশটাকে কান্দে করে ওখানে দিয়ে আসছে, শ্মশানে দিয়ে আসছে। হিন্দুরা যদিও মুসলমান বিদ্বেষী, কিন্তু তাদের নসিহত হাসিল করা উচিত, নসিহত হাসিল করা উচিত, বিপদের সময় আমরা বাপমার কাছে যাই নাই, এরাই আমার বাপমাকে নিয়ে দিয়ে আসছে, আমাদের তো সাহস হয় নাই, আমরা তো মৃত্যুর ভয়ে অস্থির, তার তো পরোয়া করে নাই, তাদের এক জাতও না, তারা মুসলমান আমরা হিন্দু, কিন্তু আমাদের লাশটা তারা কান্দে করে বহন করে শ্মশানে নিয়ে গেছে, দেখা উচিত। তারপরে যাদের করোনা হয়েছিল, যেসব মুসলমানদের, তারা বিভিন্ন হাসপাতালে যায় যায় রক্ত দিচ্ছে, যে সমস্ত মুসলমানদের ভারতে করোনা হয়েছিল, তারা স্বেচ্ছায় সুস্থ হওয়ার পরে বিভিন্ন হাসপাতালে যায় রক্ত দিচ্ছে, সেই রক্ত দিয়ে হাজার হাজার করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হয়েছে। শোনেন না, প্লাজমা, প্লাজমা কি জিনিস, এইটাই প্লাজমা। করোনা হওয়ার পরে যার অ্যান্টিবডি তৈরি হয়েছে, তার শরীরের রক্ত নিয়ে আক্রান্ত ব্যক্তির শরীরে ঢুকাই দেওয়া, দিলে সে সুস্থ হয়ে যায়। তো মুসলমানরা এই কাজটা করছে, স্বেচ্ছায় হাসপাতালে যায় নিজের রক্ত দিয়ে আসছে, সেই রক্ত দিয়ে চিকিৎসা হয়েছে। মুসলমানরা বিরাট অবদান দেখাইছে, বিরাট কুরবানি দেখাইছে, দেখা গেল কেউ কারণ না, কেউ কারণ না, কার জন্য সম্পদ জমা করতেছে, অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, এত গাড়ি বাড়ি কার জন্য করতেছ, অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, কে জানে কার চলে যাবার ডাক আসে কখন, কখন চলে যাওয়ার ডাক আসবে, তুমি বিল্ডিং করতেছ, বিল্ডিং শেষ করতে পারবা কিনা, ঠিক আছে, তুমি মেয়ে দেখতে দেখতে তো বিবাহ করবা, বিবাহ পর্যন্ত হায়াত পাইবা কিনা, ঠিক আছে, কেউ কারণ না, খালি দেখা গেল যারা দিনদার তাকওয়া পরেজগারওয়ালা তারা এই বিপদের মুহূর্তে অন্যের খেদমতে আগে আসে, নিজের ছেলে মেয়ে আসে নাই, নিজের বিবি বাচ্চা আসে নাই, আল্লাহ যাদের দিলে তাকওয়া রাখছে তারা আল্লাহর উপরে ভরসা করে রোগীদের সেবা করছে, এরাই আপন জন, আল্লাহওয়ালারা আপন জন, আর সব স্বার্থবাদী, আপনার থেকে কি কিছু পাওয়ার আশায় খুব মহাব্বত দেখায়, মহাব্বত কেন দেখায়, ওনার থেকে টাকা পাওয়া যাবে, অনেক কিছু পাওয়া যাবে, সবাই পাওয়ার আশায়, কিন্তু আল্লাহ ওয়ালাদের মহাব্বত করে মুসলমানদেরকে পাওয়ার আশায় না, তাদেরকে আল্লাহর সাথে জুড়ে দেওয়ার আশায়, তাদেরকে আল্লাহ ওয়ালা বানানোর আশায়, তাদেরকে দোজক থেকে বাঁচানোর আশায় নিঃস্বার্থ ভাবে করে তারা। এদের দ্বিতীয় শিক্ষায় কেউ কারণ না, সব ধোকা, যে যত মহাব্বত জাহির করুক সব ধোকা, সব ধোকা। এক লোকরে তবলিগে দাওয়াত দেওয়া হয়েছিল, তাই চলো তিন দিন তবলিগে চলো, সেও রাজি, স্ত্রী বলতেছে তুমি গেলে আমি মারা যাব, তোমাকে না দেখলে আমি বাঁচি না, এত মহব্বত। তখন সে একটা বন্ধুর সাথে পরামর্শ করলো কি করা যায়, স্ত্রী এত মহব্বত করে আমাকে একদিন না দেখলে আর বাঁচে না, তাহলে আমি তবলিগে কিভাবে যাই। তো বন্ধু একটা বুদ্ধি শিখিয়ে দিল, বললো আমিও সাথে যাব, তোমার স্ত্রী কতটুকু সত্যবাদী পরীক্ষা হয়ে দেখ। হঠাৎ একদিন বাড়ি গেল, হ্যাঁ পেটের মধ্যে গামছা টামছা বেঁধে, কি হয়েছে, পেটে খুব ব্যথা উঠছে, খুব ব্যথা উঠছে, আর ডাক্তাররা ধারণা করতেছে আমার কিডনি ফেল হয়ে গেছে, কিডনি ফেল হয়ে গেছে, এখন আমাকে বাঁচাইতে হলে কিডনি দিতে হবে, কিডনি না দিলে আমাকে আর বাঁচানো যাবে না। কারণ বিবি সাহেবকে বলা হলো আপনি একটা কিডনি আপনার স্বামীকে দেন যাতে সে জানে বেঁচে থাকে, আর না কিছুক্ষণের মধ্যে হয়তো মারাই যাবে। কারণ তো বিবি আর রাজি না, কয়ে আমার কয়েকদিন আগে বিয়ে হলো, এখনো বাচ্চা কাচ্চা হয় নাই, আমার কিডনি দিয়ে দিব আমার কি হবে। মা কইল আরে দরকার হয় আমার দুটো লয় না, আমার ছেলেরে বাঁচা, আমার ছেলেরে বাঁচা, আমার বেঁচে থাকার দরকার নেই, আমার অনেক হায়াত পাইছি। তখন পরীক্ষা হয়ে গেল, স্ত্রী একদিন না দেখলে বাঁচে না, এই মোহাম্মদ কতটুক সত্য পরীক্ষা হয়ে গেল, কিডনি দিতে রাজি নাই, স্বামীকে একদিন না দেখলে বাঁচে না, সেই স্বামীকে একটা কিডনি দিবে, একটা কিডনি দিলে কিন্তু মানুষ মরে না, আর একটা কিডনি দিয়ে বাঁচে, মরে না, কিন্তু তার পরও সে রাজি হলো না, তাহলে কিসের মহব্বত? তা ধোকাবাদী না, সম্পূর্ণ ধোকাবাদী, শুধু আপনার থেকে পাওয়ার আশায়, আপনাকে টাকার গাছ মনে করে, যে এই গাছটা থাকলে এই গাছের টাকা ধরতে থাকবে, আর আমি ছিঁড়ে ছিঁড়ে খাব, আপনাদেরকে টাকার গাছ মনে করে, আপনাদের বিবিরা, আপনাদের ছেলে মেয়েরা, তাই মহাব্বত দেখায়, এর কোন হাকিকাত নেই। কাজে দ্বিতীয় শিক্ষা কোরআনের আয়াত, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সবাই ভাগ, তার কিছু ঝলক এই করোনা দিয়ে আল্লাহ দুনিয়াতে দেখাই দিলেন, যে এই দুনিয়া যদি একটু করোনার কারণে হইতে পারে, হাসরের ময়দান কি মনে করছে, সূর্য মাথার উপর থাকবে 1 ইঞ্চি উপরে, 1 ইঞ্চি সুরমাদানে যেরূপ সুরমার সুরমাদানের ভিতরে থাকে, কয়েন্সি 1 ইঞ্চি অতরূপ, হাদিসে সুরমাদানি দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে, এত কাছে আসবে সূর্য, এখন এত দূরে এর তাপ আমরা বরদাস্ত করতে পারি না, ফ্যান সারি, এসি সারি, কত করি, গোসল করি, আর সেদিন মাথার উপর আসবে, জমিন তামা হয়ে যাবে, কেউ পরিচয় দিবে, কাজে নিজের আমলকে সুন্দর করি, আল্লাহ রাস্তায় সময় লাগাই, ওলামাদের সোহবতে যাই, কোরআন তেলাওয়াত করি, ইস্তেগফার করি, কারোর মহাব্বতের ভরসা না করি, বিবি বাচ্চার মহাব্বতের ভরসা না করি, ধোকা ধোকা ধোকা। 3 নম্বর শিক্ষা করোনা থেকে, যে ইসলাম যেটা বলেছে, ইসলামে কোন সংক্রামক রোগ নেই, সংক্রামক রোগ এটাই ঠিক, তার জ্বলন্ত প্রমাণ হল সরকার অনেকগুলো করোনা ইউনিট করছে না, যে এই কেন্দ্রে করোনা চিকিৎসা হবে, করছে না, সেখানে কিছু ডাক্তার দিন রাত সার্ভিস দিচ্ছে না, তার তো সর্বক্ষণ করোনা রোগীর সহবতে আছে, সর্বক্ষণ পুরো হাসপাতাল তো হাসপাতালের আবহাওয়া করোনার ভাইরাস দিয়ে ভরে গেছে, এ তো নিঃশ্বাসের সাথে ছড়ায়, সংক্রামক না তো বাতাসে তো ছড়ায়, কিন্তু আল্লাহর হুকুম না হলে হবে না, হাসপাতালের করোনা ইউনিটের যে হাসপাতাল গুলো তার আবহাওয়া তো এই ভাইরাস দিয়ে ভরা, এখানে শত শত ডাক্তাররা নার্সরা চিকিৎসারত আছে, আছে কিনা, যদি এটা সংক্রামক হইত, এই ডাক্তাররা এই নার্সরা সব মারা যেত, একটাও বাঁচত না, কিন্তু আলহামদুলিল্লাহ তারা তো সুস্থ আছে, তারা তো সুস্থ আছে, যেসব ডাক্তাররা মারা গেছিল তারা করোনা চিকিৎসা দিচ্ছিল না, তারা এমনিতেই করোনা আক্রান্ত হয়ে মারা গেছে, কিন্তু তারা করোনার চিকিৎসায় নিয়োজিত ছিল না, যারা নিয়োজিত আছে করোনার চিকিৎসায় তারা তো মরতেছে না, তারা তো 24 ঘন্টা ওখানে পড়ে আছে ডিউটি অনুযায়ী, এমনকি তাদের বাড়ি দেওয়া নিষেধ, তাদের জন্য হোটেল ভাড়া করে দেওয়া হয়েছে, তাতে সময় মতো ডিউটি করতে পারে, তো তার তো কেউ মারা যাচ্ছে না। তাহলে কি বোঝা গেল? তো সংক্রামক না, তবে ইহুদি নাসারা মেডিকেল সায়েন্সের উপরে ভর করে এটাকে সংক্রামক বলে আমাদের নামাজ রোজা তারাবি এতেকাপ সব নষ্ট করছে। নামাজ নষ্ট করছে কেমনে? 3 ফুট দূরে দাঁড়াইতে হবে। কি নামাজ এটা? 3 ফুট দূরে দাঁড়াইলে কোন নামাজ হয়? এক কাতার ফাঁক রাখতে হবে, এক কাতার ফাঁক রাখলে তো নামাজ মাকরু হয়ে যায়। এইভাবে নামাজ নষ্ট করছে, নামাজ নষ্ট করছে, হ্যাঁ রোজা নষ্ট করছে। রোজাতে মানুষ মসজিদ দেশে আল্লাহ বিল্লাহ করবে, ইফতারের সময় দোয়া খায়ের করবে, সেই মসজিদে ইফতারি নিষেধ হয়ে গেছে। রোজার মূল টাইম তো ইফতার খোলার সময়, ইফতারি খোলার সময়, সেটা নিষেধ, রোজা নষ্ট করছে, রোজা নষ্ট করছে, তারাবি নষ্ট করছে, তারাবি ছটফট পড়ো। এই জন্য ইহুদদের পদলেহি আরব শাসকরা ইহুদদের কথা মতো 10 রাকাত চালু করছে তারাবি। 1500 বছর পর্যন্ত 20 রাকাত হলো তারাবি, হারামাই শরীফ আইনে। এখন ইহুদদের কথা মতো সেখানে 10 রাকাত হইতেছে, তারাবি নষ্ট করছে, এতেকাপ নষ্ট করছে। এতেকাপে যে কজন মনে চায় আল্লাহর দরবারে চলে আসবে, আল্লাহ থেকে মাফ করাই নিবে, লাইলাতুল কদর পাবে না, 5 জনের বেশি বসতে পারবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এই অধিকার কে দিছে, বা কোন সরকারকে এই অধিকার কে দিছে যে আল্লাহর ঘরে কয়জন বসবে তুমি ঠিক করবা? তুমি কি ফেরাউন? তো তুমি শরিয়াত দিচ্ছ, শরিয়াত তো আল্লাহ থেকে আসবে, শরিয়াত তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আসবে না, তারা আমাদের শরিয়াতকে বিগড়ায় দিচ্ছে, মেডিকেল সায়েন্সের রেফারেন্স দিয়ে আমাদের শরিয়াতকে বদলাই দিচ্ছে, আমাদের শরিয়াতকে পাল্টাই দিচ্ছে, শরিয়াতকে নষ্ট করতেছে। এগুলো ষড়যন্ত্র আপনাদের বুঝতে হবে। মাদ্রাসাগুলো বন্ধ করে দিচ্ছে, রমজানে লকডাউন, কালেকশন নেই, কুরবানির কালেকশন তারা আরো 3-4 বছর আগে নষ্ট করছে, কুরবানির কালেকশন তারা আগেই নষ্ট করছে, এবার লকডাউন দিয়ে রমজানের কালেকশন নষ্ট করছে। কিন্তু বিরাট ষড়যন্ত্র, তোমার দেশে চলে কেমনে দেখবো? কারণ তারা জানে মাদ্রাসা ইসলামের প্রাণ কেন্দ্র, মাদ্রাসা ইসলামের ঘাঁটি, ইসলামের কিল্লা, ইসলামের বিদ্যুতের মূল ঘাঁটি থাকে না কি বলে, পাওয়ার হাউস, মাদ্রাসা হলো ইসলামের পাওয়ার হাউস। এই বিরাট ক্ষতি করছে আমাদের। ইনশাআল্লাহ আল্লাহ এই ইসলামকে রক্ষা করার ওয়াদা করছেন, তিনি রক্ষা করবেন। আপনারা এখন যা পারেন দিবেন, সারা বছর কিছু কিছু দিতে থাকবেন, দেখা যাবে অন্য বছর যা কালেকশন হয়েছে এবার তার থেকে বেশি কালেকশন হয়েছে, অন্য বছর মাদ্রাসা যা চলছে এবার তার থেকে ভালো চলবে, আল্লাহ তার কুদরতকে জাহির করবে। এই হল 3 নম্বর শিক্ষা, যে কোন সংক্রামক নেই, তাহলে ডাক্তাররা নার্সরা মরে যেত। 4 নম্বর, করোনা আমাদেরকে শিক্ষা দেয় নামাজি হও, নামাজি হও, তাহলে তুমি উজু করবা। নামাজ যদি হও উজু করবা, উজু করলে করোনা কেন? করোনার মতো হাজারো ভাইরাস এই বাতাসের মধ্যে কিন্তু ঘুরতেছে, হাজারো ভাইরাস বাতাসের মধ্যে ঘুরতেছে। তোমার উজু করার কারণে পাঁচবার হাত মুখ নাক এগুলো ধোয়ার কারণে ওইগুলো থেকে তুমি রক্ষা পাইবা। করোনার এটাও শিক্ষা, কোন মুসলমান বেনামাজি থাকবে না, সবাই নামাজি হয়ে যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুধু হাত ধুতে কইছে, নবীদের শুধু হাত ধুতে কয় নাই, হাত ধোও, মুখ ধোও, নাক ধোও, চোখ ধোও। ভাইরাস ঢোকার যত রাস্তা আছে নবীদের সবগুলো বন্ধ করছে। ওরা তো খালি হাত ধুতে কইছে, তো বাতাস দিলে ঢুকবে, সেগুলো কি হবে? হাত ধুইলেন ঠিক আছে, হাতের দ্বারা ঢুকলো না, তো বাতাসের দ্বারা ঢুকবে, আপনি ঠেকাইবেন কেমনে? এদের তাদেরটা অসম্পূর্ণ, তাদেরটা কি? আর আল্লাহর নবী আল্লাহর পক্ষতে দিলা দিছে, এটা কি? এটা সম্পূর্ণ। তাদের করোনা শিক্ষা হলো সব মুসলমানকে নামাজি হইতে হবে। নামাজ স্বাস্থ্য রক্ষার জন্য অনেক বড় হাতিয়ার, অনেক বড় হাতিয়ার। উজুকে বলা হয়েছে আল উজু সিলাহুল মুমিন, উজু হল একটা মুমিনের হাতিয়ার। আপনি উজু করে বের করেন, কোন দুশ্মন আপনার উপরে হামলা করতে পারবে না, কারণ আপনি হাতিয়ার পরা আছেন। হাতিয়ারে বলা হয়েছে আল উজু সিলাহুল মুমিন, উজু মুমিনের হাতিয়ার। এই জন্য আমাদের উজু করতে হবে, নামাজ পড়তে হবে, এটা করোনার শিক্ষা। সব তো বলা যাবে না, আর একটা বলতেছি আমি, আজকাল অনেক ডাক্তারদের টেন্ডেন্সি খেদমত না, ডাক্তারদের মূল মনোভাব থাকতে হবে খেদমত, এই পেশাটার অর্থই খেদমত। কিন্তু আজকাল দিনই শিক্ষা না থাকার কারণে এই খেদমতের মনোভাব নষ্ট হয়ে গেছে, তারা এটাকে পয়সা কামানোর হাতিয়ার বানাইছে, বিভিন্ন রোগীকে ব্ল্যাকমেইল করে আইসিইউতে ঢুকায়, ব্ল্যাকমেইল করে আইসিইউতে না ঢুকাইলাম। আর কিছু তো বাস্তব ঢুকাইতে হবে, আর কিছু অবাস্তব। তারপর আবার কি করে, রুগী মরে গেছে তারপরও রেখে দিছে, বিল বাড়ানোর জন্য মরা রুগীকে আইসিইউতে রেখে দিছে। এগুলো কি সেবা? এগুলো মানবতা? রিং পরেছে একটা, আমার এক আত্মীয়, বিল নিছে দুটা, পরে আর এক হাসপাতালে ধরা পড়ছে কয়েক বছর পরে, আপনার রিং তো একটা, ও ইন্দে ফিরে এসে ওদেরকে দশ, এই তোমরা কইলে দুটা পড়াইছো, আর ব্যাংকক বলল যে একটা পড়াইছে। না, যত একটা পড়াইছে, কিন্তু এটা অনেক দামি, এটা দুটার সমান দাম। এটা কি ধোকাবাজ! তো আমাদের ডাক্তারদের একটা টেন্ডেন্সি হয়ে গেছে, সবার কথা বলতেছে না, অনেক তারা মহিলাদের বাচ্চা হওয়ার সময় সিজার করতে হবে বাধ্যতামূলক, সিজার করতে হবে বাধ্যতামূলক, এটা ডাক্তাররা সিস্টেম করে নিছে। আমার এটা জানা ছিল না। আমার ছোট মেয়ে, তার সন্তান হবে, অল্প কিছুদিন বাকি আছে, আবার এই মেয়েটাকে নিয়ে আমরা বহু হাসপাতালে যোগাযোগ করছি, বহু হাসপাতালে, সব জায়গাতে একই কথা বলছে, যদি আপনি সিজার করেন তাহলে আমরা আছি, আর যদি নর্মাল করতে চান তাহলে আমরা নেই। তুমি আগারটা এই ফয়সালা দিলা কেমনে? আগের থেকে সিজারের ফয়সালা কিভাবে দিলা? এর আগের সন্তান হচ্ছে নর্মাল, স্বাভাবিক, পরটাও কি হবে? নর্মাল হবে। তুমি আগেতে সিজারে শর্ত লাগাইতেছো কেন? ক্লিয়ার? তারা সিজার করলে অনেক টাকা পাবে, নর্মাল হলে ওই টাকা পাবে না। তারা টাকার লোভী, স্বার্থান্বেষী মহান। রোগীকে জবাই করে সারা জীবনের জন্য পঙ্গু করে সে পয়সা কামাই করতেছে। এই হলো ডাক্তার, এই হলো গাইনি। এরা বলে আমরা সেবক, সমাজের সেবা করি। এই তোমাদের সেবা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন করোনার দ্বারা একটা শিক্ষা দিলেন। করোনার কারণে অধিকাংশ হাসপাতাল বন্ধ, ল্যাব এইডের মতো হাসপাতাল বন্ধ ছিল, এখন খুলছে কিনা জানি না, বন্ধ ছিল অধিকাংশ হাসপাতাল, বন্ধ অধিকাংশ। গাইনীরা চিকিৎসা দেয় নাই, ভয় ভীত হয়ে বাড়ি বসে রয়েছে। সবচেয়ে বেশি ভয় পাইছে ডাক্তাররা। ডাক্তাররা কোন আলেমের সহবাতে আসে না, দিনই তালিম পায় নাই, ওই ডাক্তাররা করোনাতে সবচেয়ে বেশি ভয় পেয়েছে। কিন্তু ওরা ওটা পড়ছে, ওটা মানুষের মধ্যে প্রচার করে, অন্যরা তো শোনা 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 শোনা, তাদেরটা হালকা শুনলাম, ওটা ঠিক হইতে পারে নাও হইতে পারে, কিন্তু ও তো পড়ছে, ও তো বদ্ধমূল বিশ্বাস, ও তো ইমান নষ্ট হয়ে গেছে, এই বিশ্বাস নিয়ে ওরা চিকিৎসা দেয়নি। এই দুই মাস কি করে নাই? চিকিৎসা দেয় নাই। তো এই দুই মাসে কি কোন সন্তান হয় নাই? এই সন্তানগুলো কিভাবে হয়েছে? ওরা চিকিৎসা দেয় নাই মানে সিজার হয় নাই। ওরা চিকিৎসা না দেওয়ার অর্থ কি? সিজার হয় নাই। তাহলে সিজার ছাড়া এই দুই মাসে বহু সন্তান জন্মগ্রহণ করছে না? তাহলে আল্লাহ দেখাই দিলেন এইটাই আসল পদ্ধতি, এইটাই নর্মাল প্রসেস, সিজার লাগবে না। আল্লাহ কোরআনে বলছেন সুম্মা সাবিলা ইয়াসারা, আমি রাস্তাকে সহজ করে দিই। বাচ্চা যে রাস্তা দিয়ে আসবে, আল্লাহ কোরআনে বলছে আমি নিজে আমার কুদরত দ্বারা ওই রাস্তাটাকে সহজ করে দেই। বাচ্চা ওখানে আটকায় ওখানে মরে থাকতো, আল্লাহ কোরআনে বলছেন সুম্মা সাবিলা ইয়াসারা। এই বাবা আদম থেকে আলাইহিস সালাম এই পর্যন্ত কি সিজার লাগছে? সব বাচ্চা এমনি হয়েছে, আপনারা সবাই পেলে এমনি হয়েছেন, এখন আছে সিজার বাধ্যতামূলক। তাহলে কি সহি জিনিস না ভুল জিনিস? তা ভুল জিনিস। আমাদের ডাক্তারদের এই কথা জানতে হবে যে আমরা ভুল পথে আছি, আমরা হারাম কামাই করতেছি, এটা আল্লাহর পদ্ধতি না। আল্লাহ এরকম পেট কেটে বাচ্চা বের করতে পারে নাই। একান্ত কোনটা যদি সমস্যা হয়ে যায়, উল্টাপাল্টা হয়ে যায়, সেটা ভিন্ন কথা, ব্যতিক্রম থাকে, ব্যতিক্রম ওটা ভিন্ন। কিন্তু আমরা সবটাই দরকার থাকুক না থাকুক সিজার করতেছি টাকার লোভে, এটা কোনোভাবে মানার যোগ্য না, এবং এটা কোনো প্রয়োজন নেই, সিজারের প্রয়োজন নেই। আল্লাহ এই দুই মাসে যত শিশু দুনিয়াতে আছে, হাজার হাজার শিশু দুনিয়াতে আছে, সিজার ছাড়া করোনার দ্বারা দেখাই দিলেন সিজার কোন জরুরি না, এটা ডাক্তারদের পয়সা কামানোর একটা হাতিয়ার, ঠিক কিনা? এইভাবে আমি পাঁচটা শিক্ষার কথা বললাম, আরো শিক্ষা এর মধ্যে রয়েছে যে এই মুহূর্তে আমার বলার সময় নেই। আল্লাহ তারা একটা বিপদের মধ্যেও কিন্তু অনেক শিক্ষা রাখছেন চিন্তাশীলদের জন্য, যারা চিন্তা ভাবনা করে। তাহলে আমি আপনাদের কাছে আবেদন করব, আপনার যদি কেউ হাসপাতালের মালিক হয়ে থাকেন, না হলে কিছু বন্ধু মিলে হাসপাতাল দেন, দিয়ে এই হাসপাতালের মধ্যে বিরাট করে লিখে রাখবেন যে এখানে সিজার করা হয় না, লিখে দেবেন এই হাসপাতালে সিজার করা হয় না। অত এই হাসপাতালে নর্মাল ডেলিভারি হয়, নর্মাল ডেলিভারি, এটা লিখে দেন। যাদের হাসপাতাল আছে তারা লিখে দেন, আর যাদের নেই তারা যদি পারেন কয়েক বন্ধু মিলে একটা হাসপাতাল খাড়া করেন, সেখানে আল্লাহ গাইনি রাখেন যে এই সিজার করার জন্য লালাইত না। আল্লাহ যে বাচ্চাটা নর্মালে আনতেছে আমি তাকে পেট কেটে আনবো কেন? এতে তো এই মহিলাটা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেল, সারা জীবনের জন্য কি হয়ে গেল, পঙ্গু হয়ে গেল, এবং সে দুই থেকে তিনটা বাচ্চা নিতে পারবে। আল্লাহ রসুল কয়েছে তোমরা সন্তান বাড়াও, আল্লাহ রসুল বলে গেছে তোমরা সন্তান বাড়াও, আমি উম্মতের আধিক্য দিয়ে কেয়ামতের ময়দানে ফখর করব। তারপরে দুই তিনটা নিয়ে বসে রয়েছেন, সিজার করলে তো সর্বোচ্চ তিনটার বেশি নিতে পারবেন না, তাহলে রসুলের হাদিসের উপরে আপনি কিভাবে আমল করবেন? এর রসিলায় তো অনেকে সুপারিশ পাবে, বেশি বাচ্চা নিছে তাদেরকে কোরআন শেখাই দিছে, বাস বাপের আর কোন আমলের দরকার নেই, এই এই আমল দিয়েই রসুলের সুপারিশ পাবে। সন্তান বেশি নিতে হবে, মুসলমানদের সংখ্যা বেশি দেখাইতে হবে। জন্ম নিয়ন্ত্রণ তো কাফেরদের ষড়যন্ত্র, তারা মুসলমানদের সংখ্যা কমায় রাখার জন্য এটার জন্য বাজেট দেয়, বাজেট দেয়, তো মুসলমানদের সংখ্যা কম থাকে, তারা মুসলমান থেকে ভয় পায়, জানে এটা এমন এক জাতি এরা মৃত্যুকে ভয় পায় না, এদের সাথে কেউ পারে না, এই জন্য তারা করছে। আমরা বোকার মতো ওটা বিশ্বাস করে দিচ্ছি, আর আমাদের রেডিও টেলিভিশন তো চব্বিশ ঘন্টা প্রচার করে দিতেছে, চব্বিশ ঘন্টা প্রচার করতেছে যে আপনি হ্যাঁ কি হন, চালাক হন, হ্যাঁ জ্ঞানী হন, একটির বেশি নেবেন না, হ্যাঁ দুটার বেশি নেবেন না, একটা হলে ভালো হয়। আমি এক সময় বললাম আপনাদেরকে যে আমার আট সন্তান, আমি অনেক সময় হাসপাতালে যেতে গেলে কাউকে খুঁজে পাই না, আট সন্তান নিয়ে হাসপাতাল যাওয়ার ছেলে পেলে পাই না, আর আপনি একটা লয়ে বসে আছেন, ওই একটা যখন মরে যাবে তা আল্লাহ তো গালাগালি করবেন, আপনি নিচ্ছেনই মোট একটা, আবার গেছে কেটা মরে, তা আপনি আল্লাহরে গালাগালি করবেন, আল্লাহ অমুকে দশটা তুমি চোখে দেখলে না আর আমার মোটে একটা, এটা তো চোখে পড়লো, তোমার একটা নিতে পেয়েছিল কে? ইরশাদের কথা মতো নিছ গাদা? এই জন্য এইগুলো ঠিক না। আল্লাহ রসুল কি বলে এটা মানেন, ওটার মধ্যে আমাদের কামিয়াবি, ওটার মধ্যে আখেরাতের মুক্তি। আজকের এই জুমা আর তো সামনে ধরেন একদিন বা দুই দিন আছে, একদিন বা যদি ২৯ মাস যায় তো কালকে শেষ, আর যদি ৩০ মাস যায় রবিবারে শেষ, একটা কি দুটা রোজা আছে। এই জুমাকে অনেকে জুমাতুল বেদা বলে, এটা একটা বেদাত জিনিস, কারণ আল্লাহ রসুল কোন হাদিসে রমজানের শেষ জুমাকে জুমাতুল বেদা বলেন নাই। বলবেন তো অসুবিধা কি হল, রমজানের শেষ জুমা হিসেবে তো বলাই যায় আপনি মনে করতেছেন না, বেদাত এইভাবে আস্তে আস্তে ঢুকে, আস্তে আস্তে ঢুকে। আপনি জুমাতুল বেদা করতেছেন, ও পাশে একজন সাইয়েদুল আয়াত বানাইতেছেন, আপনি খাল খনন করছেন ওদিকে নদী খনন করে বসে আছে, নদী খনন করে বসে আছে সাইয়েদুল আয়াত, সমস্ত ঈদের সর্দার কোনটা? ১২ রবিউল আউয়াল। অথচ ১২ রবিউল আউয়াল নবীদের না জন্ম হয়েছে না মৃত্যু হয়েছে, একটা ভুয়া তারিখ রে ঈদ বলতেছে, ঈদ তো নাই আবার ওই তারিখটাও ভুয়া। জন্ম হলো ৮ রবিউল আউয়াল, মৃত্যু হলো ১ রবিউল আউয়াল, ১২ তারিখ কি? কিচ্ছু না। এটার নাম দিয়েছে কি? সাইয়েদুল আয়াদ। হ্যাঁ, তারা এই পালন করতেছে ৬৩ দিন, বুঝেন, 63 ঈদ এইভাবে বেদাত সমাজের মধ্যে চালু হয়ে যায়, কাজে এটাকে জুমাতুল বেদা বলা যাবে না। আজকের বয়ানে সর্বশেষ কথা, আল্লাহ তাআলা বিরাট কিছু চায় না, নিখুঁত ইবাদত চায় না, আল্লাহ চায় বান্দার বিনয়, আল্লাহ চান বান্দার চোখের পানি, নিজেকে খুব ছোট করে পেশ করুক, এটা আল্লাহ চায়। আল্লাহর খাজানায় সবকিছু আছে, সবকিছু আছে, একটা জিনিস নেই, ছোট হওয়া। আল্লাহ কার কাছে ছোট হবে? আল্লাহ কার কাছে ছোট হবে? যার খাজানায় যেটা নেই তাকে সেটা দিলে সে কি হয়? খুশি হয়। এই জিনিসটা আল্লাহর দরবারে পেশ করতে পারলে আপনার অসম্পূর্ণ আমল আল্লাহ কবুল করবেন। আর এই কান্নাকাটি বিনয় যদি পেশ না করা যায়, আপনার নিখুঁত ইবাদত আল্লাহ বাতিল করে দিবেন, বাতিল করে দিবেন। এই জন্য আমি আপনাদেরকে কিসা শোনাইছিলাম, এক বুজুর্গ ছিল, তার দরবারে মেহমান আসলে উনি দেখতেন যে এই মেহমানটা ধনী না গরিব, দেখত যে ধনী, তাহলে যত রকম ভর্তা আছে যত রকম এইগুলো তার জন্য তৈরি করতেন, কোন কুরমা পোলাও নেই, সব মজা পাইতো, খেতে এগুলো পায় না, সে পোলাও খাইতে খাইতে বিরক্ত হয়ে গেছে, বনি ইসরাইলের মান্না সালোয়া খাইতে খাইতে বিরক্ত হয়ে গেছিল না, এও বিরক্ত হয়ে গেছে। আজ যদি দেখে যে এই মেহমানটা গরিব, এই মেহমানটা কি গরিব, তাহলে উনি তার জন্য মোরগ পোলাও বিরিয়ানি এগুলো ব্যবস্থা, যদি এগুলো তারা পায় না, গরিব মানুষ বিচারা কোন রকম খায় বাসে, তাহলে কেন করছেন উনি এটা, কেন করলেন? যার কাছে যেটা নেই তাকে সেটা দিলে সে খুশি হয়। তো আল্লাহর কাছে ছোটত্ব, ছোট হওয়া, বিনয়ী হওয়া, চোখের পানি ছেড়ে দেওয়া, এটা আল্লাহ পারেন না, এটা আল্লাহর কাছে নেই। যে বান্দা এটা করবে তার ইবাদত যতই ত্রুটিপূর্ণ হোক, আল্লাহ ওটাকে মাফ করে ওটাকে পরিপূর্ণ ইবাদত হিসেবে কবুল করবেন। আর একটা ইবাদত আছে, ওটা এই সাথে বলে রাখি, বিবিদের ভুল ত্রুটি দ্বারা মাফ করে দেয়। বিবিদের অনেক ভুল ত্রুটি হয়ে যায় না, হ্যাঁ, তরকারি পাকাইছে লবণ বেশি হয়ে গেছে, বিভিন্ন অনিচ্ছাকৃত ভুল হয়, অনেকে এগুলো নিয়ে খুব রাগারাগি করে, খুব রাগারাগি করে, ঘরে থাকা কোনো কাম নেই, তরকারিটাও পাকাইতে যাবো না, অনেক বকা টকা করে আর। এইগুলো যারা মাফ করে দেয়, কোরআন শরীফের 21 পারা আয়াত আছে যে আল্লাহ তাদের আমলকে বিশুদ্ধ করে দিবে, সে তো করছে ভুল, ভুল আমল করছে, ইউসুল্লিহু লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। বিনয়ের দ্বারা অসম্পূর্ণ আমল সম্পূর্ণ হয়, আর বিবিদের ভুল ত্রুটি মাফ করে দিলে আল্লাহ তাআলা ওয়াদা করেন কোরআনে, তার অসম্পূর্ণ আমলকে কি করে দেন, সম্পূর্ণ করে দেন। কাজে আগামী যে দুটা দিন বা একটা দিন আছে, আমাদের ইস্তেগফার বাড়াই দিতে হবে, কি বাড়াইতে হবে, ইস্তেগফার বাড়াইতে হবে, কারণ আমরা যতদূর পারছি চেষ্টা করছি, এরপরে তো ভুল ত্রুটি হয়েছে, কিছু গোনাখাতা হয়ে গেছে, তারাবিতে শুনছি, আমরা কি 16 আনা শুনতে পারছি, না কিছু অন্য মনস্কতা হয়েছে, কিছু এদিক ওদিক খেয়াল গেছে, গেছে না, এগুলো মাফ করানোর জন্য এই দুই দিন আপনারা তসবি নিয়ে, তসবি নিয়ে যত পারেন ইস্তেগফার করেন। একটা ইস্তেগফার আছে সবাই পড়ে, কিন্তু হাদিসে পাওয়া যায় না, استغفر الله من كل ذنب واتوب اليه পড়া দাদা এটা অর্থ ঠিক আছে অর্থ হিসেবে এটা ইস্তেগফার হবে কিন্তু এটা হাদিসে পাওয়া যায় না হাদিসে কি পাওয়া যায় استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه এটা যদি পারেন অন্তত 500 বার করে এই সামনের একদিন বা দুই দিন আজকে সহ তিন দিন ধরলাম এইটা বেশি বেশি করে পড়ে ইনশাল্লাহ কারণ এটা হাদিসের মধ্যে আসছে হুজুর তিনবার বদদোয়া দিলেন তিনবার বদদোয়া দিলেন আমার ওই উম্মত ধ্বংস হয়ে যাক ধ্বংস হয়ে যাক ধ্বংস হয়ে যাক একজন সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো দয়ার নবী আপনি নিশ্চয় আল্লাহর হুকুমে বদদোয়া দিচ্ছেন আল্লাহ আদেশ করছেন আপনাকে আদেশ করছেন আল্লাহর হুকুমে বদদোয়া দিচ্ছেন তো কার জন্য দিলেন এটা কার জন্য বদদোয়াটা দিলেন নবীজি বললেন رجل دخل عليه رمضان ثم انسلخ قبل ان يغفر له ওই ব্যক্তি যে রমজান পেয়েছিল তারপরে সে আল্লাহ থেকে মাগফিরাত নিতে পারল না রমজান চলে গেল আল্লাহ থেকে মাগফিরাত নিতে পারল না এদিক দিয়ে রমজান চলে গেল এই জন্য যদি আমরা মাগফিরাত দিতে না পারি তাহলে নবীদের বদদোয়ার মধ্যে পড়তে হয় নবীদের আমাদের সবাইকে হেফাজত করেন আমরা এই কয়েকদিন যেন খুব মাগফিরাতের জন্য দোয়া করতে পারি তাহাজ্জুদ পড়ে হ্যাঁ কান্নাকাটি করি হ্যাঁ তাহাজ্জুদ তো একা পড়তে হয় এটা জামাত করা যায় না একা পড়তে হয় তারাবির পরে বাড়ি যেয়েও পড়তে পারেন বা শেষ রাতে যদি সাহরি খাবেন সাহরি খাওয়ার সময় উঠে একটু আগে উঠলেন উঠে চার রেখা তাহাজ্জুদ পড়লেন পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ জীবনে যত গুনাহ করছি সব মাফ করে দাও আল্লাহ অনেক গুনাহ আমি জানি না তুমি জানো ওটাও মাফ করে দাও হাদিস আছে অনেক গুনাহ তুমি জানো না তুমি করছো কিন্তু তোমার জানা নেই ওটা তো গুনাহ তাও জানো না একটা মোটা মানুষে ওটা অনেকে থাকে এই মোটকু এদিকে আসো এটা গোনায় কবিরা হয়েছে মোটা মানুষের মোটকু হয়ে ডাকা কি হয়েছে কিন্তু সে কি জানে না আমাদের গোনায় কবিরা হয়েছে যেটা টিটকারি যেটা টিটকারি ল্যাংড়া ল্যাংড়া এই ল্যাংড়া এদিকে আসো এটা গোনায় কবিরা বহু গুণা আমরা করি কিন্তু এটা যে গুণা এটাও জানি না এই জন্য আল্লাহর কাছে ওইসব গুণার থেকেও মাপ চাইতে হবে যেগুলো আমি করেছি গুনাহের কাজ কিন্তু আমার এলেমে নেই আমি জানি না আল্লাহ ওই গুনাগুলো আমার কি করো মাফ করে দাও কাজে এই বাকি দিনগুলো যেন খুব বেশি বেশি ইস্তেগফারের মধ্যে দিয়ে কাটায় কোন রকম গুনাহ না হয় আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে আর ঈদ যেদিন হোক না কেন আমাদের এই মসজিদে হ্যাঁ সাড়ে সাতটায় ইনশাল্লাহ ঈদের জামাত হবে আমাদের এই মসজিদে সাড়ে সাতটায় সকাল সাড়ে সাতটায় ঈদের জামাত হবে তো ঈদের জামাতের সময় কিছু বয়ান হয় আপনারা চলে আসবেন ইনশাল্লাহ এখানে ঈদের জামাত হবে আর আমি যে দুই মাসের কথা বলছি আমাদের এই মাদ্রাসা হাফিজুল উলুম মাদ্রাসা আর আমার জামিয়া রহমানিয়া এই দুই মাসের কথা সারা বছর মনে রাখবেন চার যখন তৌফিক হয় আপনি কিছু কিছু রশিদের মাধ্যমে দিতেই থাকবেন আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন